الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মেহমান নওয়াজি বা আতিথেয়তা এমন একটি নৈতিক গুণ যার কথা কোরআনে উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা উল্লেখ করতে গিয়ে দুবার তার আতিথেয়তার উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে প্রথম কথা যা বলা হয়েছে তা হল, আগত মেহমান যখন সালাম করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সালামের উত্তর দিয়েছেন, এর যদি এর সাধারণ অর্থ হল আগত ব্যক্তি সালাম করেছেন, প্রত্যুত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম সালাম করলেন বা সালামের উত্তর দিলেন, কিন্তু কোরআনের অভিধান মুফরাদাতে সাধারণ সালাম থেকে সালামের একটা পার্থক্য দেখানো হয়েছে। লেখা আছে আগত ব্যক্তি সালামা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে সালামুন বলেছেন, সালামা এবং সালামুন এক জায়গায়। তার উত্তরে যে পেশ রয়েছে এটি বেশি গভীর অর্থ রাখে সালামের, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই রীতিকে সামনে রেখেছেন সালামের, যার কথা কোরআনে উল্লেখ আছে যে ইযা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা, হাইয়ু বিহা আও বিআহসানি মিনহা, যখন কেউ তোমাকে দোয়া করে তুমি উত্তম দোয়া দাও, উত্তম সম্ভাষণ দাও। আর সালামুন বলে যে এই দোয়া যেভাবে হয় তা হল তোমার উপর চিরস্থায়ী ভাবে সদা সর্বদা শান্তি বর্ষিত হোক। তাই নবীর আখলাক এবং তার দোয়ার এটি উন্নত মান বা স্ট্যান্ডার্ড যা আগত মেহমান যারা আগন্তক ছিল যারা তাকে জানত না তাৎক্ষণিকভাবে তাদের সামনে এটি প্রতিভাত হয়েছে। এই দৃষ্টান্ত উপস্থাপন করে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতভুক্ত, তোমাদের মেহমানদের বা অতিথিদের স্বাগত বা সম্ভাষণ জানানো এবং দোয়ার যে মান সবসময় এই এমনই হওয়া উচিত, সবসময় উন্নত মানের দোয়া দাও ও উন্নত মানের দোয়া করো আগত ব্যক্তির জন্য। ফায়দা হইয়েই তুম পাহাইয়ু বেহসানে মিনহা, তোমাদের দোয়া যেন যে ব্যক্তি তোমার জন্য দোয়া করেছে তার তুলনায় তোমার দোয়া প্রত্যুত্তরে তোমার দোয়া যেন সম্ভাষণ যেন উন্নত হয়, যেন অতিথি বুঝতে পারে যে আমার আগমনে মেজবান আনন্দিত। আর দ্বিতীয় কথা যা স্পষ্ট হয় তা হল তিনি তাৎক্ষণিকভাবে কালক্ষেপণ না করে অতিথিদের মেহমান নওয়াজের প্রস্তুতি আরম্ভ করেন, যার কথা আল্লাহ তাআলা এভাবে বলেন যে ফারাগা ইলা আহলিহি ফাজাবে এজলেন সামিন, সে তিনি বিলম্ব না করে পরিবারের কাছে যান, স্ত্রীর কাছে, এবং মোটা তাজা ভুনা বাছুর নিয়ে আসেন। এজলেন হানিদ অর্থাৎ ভুনা বাছুর নিয়ে আসেন। সুতরাং অতিথিদের তাৎক্ষণিক ভাবে সেবা যত্ন করা, নিঃসাধ্য অনুসারে সর্বোত্তম সেবা যত্ন খোদার দৃষ্টিতে অত্যন্ত পছন্দনীয় এবং প্রশংসনীয়। সে কারণেই প্রশংসার স্থলে এটি লেখা হয়েছে এখানে। অথচ এখানে এই আয়াতে এবং পূর্বের আয়াতে যে বিষয় বর্ণিত হচ্ছে তার সরাসরি কিন্তু আতিথেয়তার সাথে কোন সম্পর্ক নেই। লুতের প্রতি প্রেরিত হয়েছিল দু ব্যক্তি, লুতের জাতির প্রতি, লুতের হযরত লুতকে পয়গাম বাণী পৌঁছানোর জন্য এসে ছিলেন। সে লুতের জাতির অপকর্মের কারণে শাস্তির সময়ের সম্পর্ক অবহিত করতে যাচ্ছিলেন পথে বা পথের মধ্যে। হযরত ইব্রাহিমের কাছে তারা সাময়িক যাত্রা বিরতি দেন এবং তাকেও লুতের জাতির উপর আগত শাস্তির সংবাদ দেন এবং একই সাথে শুভ সংবাদও দেন হযরত ইব্রাহিমকে। এখানে এই মেহমান নওয়াজি বা আতিথেয়তার কথা বলে একটা মহান বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ করা হয়েছে। যদিও এই দুজন আগতকে হযরত ইব্রাহিম জানতেন না, অপরিচিত ছিলেন তারা, কিন্তু সেই যেহেতু তারা জঙ্গলে সফর করছিলেন এবং মুসাফের ছিলেন, তিনি হযরত ইব্রাহিম বুঝতে পেরেছিলেন যে তারা মানবিক চাহিদা অনুসারে হয়তো ক্ষুধাও লেগেছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন নাই তারা খাবে কি খাবে না বা প্রয়োজন আছে কিনা, কিন্তু অনুভব করেছেন খাবারের প্রয়োজন। তিনি তাৎক্ষণিকভাবে তাদের মেহমান নওয়াজির কাজে রত হন। এটি এমন একটি গুণ বা বৈশিষ্ট্য যা খোদার দৃষ্টিতে প্রশংসনীয় এবং ইসলামেরও এটি একটি বিশেষত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের দাবির পূর্বেই এই গুণ এবং এই বৈশিষ্ট্যে সমৃদ্ধ ছিলেন, এটি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। আরবদের সম্পর্কে বলা হয় যে তারা অত্যন্ত অতিথিপরায়ণ, এটি সত্য কথা। আর সে যুগে বরং আজও আরবরা অতিথিপরায়ণ, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখা যায় মনে হয় যেন আতিথেয়তার একটা বিশেষ মানে, অসাধারণ মানে তিনি অধিষ্ঠিত ছিলেন। সে কারণেই প্রথম ওয়াহি যা তার উপর নাজেল হয় তিনি ভীতত্রস্ত অবস্থায় ঘরে ফিরে আসেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে ওয়াহির কথা উল্লেখ করেন, তখনও তিনি ত্রস্ত ছিলেন, ভীত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যে নিশ্চয়তা দিতে গিয়ে যা বলেছেন তা হল, খোদার কসম, খোদা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কেননা আপনি আত্মীয়তার বন্ধনকে সম্মান করেন, মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন, আর সেই উন্নত নৈতিক গুণাবলী যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে তা প্রতিষ্ঠার চেষ্টা করেন, মেহমান নেওয়াজি করেন, সমস্যা কবলিত মানুষকে সাহায্য করেন এবং তাদের পাশে দাঁড়ান। এই সমস্ত গুণাবলীর অধিকারী মানুষকে খোদা কিভাবে ধ্বংস করতে পারেন? এই সমস্ত মহান গুণাবলীর পাশাপাশি মেহমান নেওয়াজি বা আতিথেয়তার কথা উল্লেখ করা এই সাক্ষ্য বহন করে যে তার আতিথেয়তার মান এত উন্নত ছিল যে অন্যদের মোকাবেলায় তার স্বতন্ত্র ছিল, অনেক উন্নত মানের ছিল। নবুয়তের দাবির পর আতিথেয়তার এই গুণ এবং এই বৈশিষ্ট্য এমন মহান রূপ পরিগ্রহ করে, এমন রূপ নেয় এর কোন দৃষ্টান্ত নেই। তার উন্নত এবং মহান আদর্শ দেখুন এ সম্পর্কে। এই বিষয়ে শুধু শান্তি বা সালামতি বা সম্ভাষণের কথাই নয়, বরং মানুষের স্বাগত জানানোর ছাড়াও বা সাদর সম্ভাষণ ছাড়াও এমন এমন ঘটনা দেখা যায় যে এর মান এত উন্নত যে এটি গগনচুম্বী, এর স্ট্যান্ডার্ড হল গগনচুম্বী বা অনেক উন্নত মানের দৃষ্টান্ত। তার উত্তম আদর্শের কয়েকটি তুলে ধরব আমি। কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরব। মেহমানের খাবারের ব্যবস্থার মাধ্যমে শুধু সম্মান করেননি, বরং তাদের আবেগ অনুভূতির প্রতি গভীর ভাবে শ্রদ্ধাশীল ছিলেন, ছোট ছোট প্রয়োজন এবং চাহিদা মেটাতেন। এর জন্য ত্যাগ এবং কোরবানি করে ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। নিজ হাতে তিনি অতিথি সেবা করেছেন করতেন। এবং নিজের মান্যকারীদেরও তিনি এই শিক্ষাই দিয়েছেন এবং বোঝান যে এই মহান মান আমি প্রতিষ্ঠা করেছি আতিথেয়তার, আমার এই আদর্শ সেই শিক্ষা অনুসারে যা আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন। যদি আমার সাথে সম্পর্ক রাখো বা সম্পর্ক থাকে তোমাদের, সম্পর্কের দাবি করো, তাহলে তোমাদেরকে এইভাবেই কাজ করা উচিত। আমার সাথে যদি ভালোবাসার দাবি থাকে তোমাদের, এই ভালোবাসার কারণে, এই সম্পর্কের কারণে আমার অনুসরণ করো এক্ষেত্রে। আর এই আতিথেয়তা, মেহমান নেওয়াজি, এই এই সেবা কোন প্রকারের কৃত্রিমতার অর্ধে থেকে বা কোন বিনিময়ের প্রত্যাশায় অর্ধে থেকে করতে হবে, কোন বিনিময়ের প্রত্যাশায় না। শুধু এই উদ্দেশ্য এই জন্য করো যে আল্লাহ তাআলা এই উন্নত গুণ অবলম্বনে শিক্ষা দিয়েছেন আর খোদার সন্তুষ্টি অর্জন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই হাদিসে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রথম রাসূলুল্লাহ বলেন প্রথম তিন দিন খুব ভালোভাবে মেহমান নওয়াজি করো, তিন দিন পর্যন্ত মেহমান নওয়াজি হওয়া উচিত, আতিথেয়তা হওয়া উচিত, এটি মেহমানের অতিথির অধিকার। আবার বলেন যে যদি খোদা এবং পরকালের উপর বিশ্বাস রাখো তাহলে মেহমানের সম্মান করো, সম্মান করা আবশ্যক। অতএব আতিথেয়তা এক মহান চারিত্রিক গুণ যার প্রতিদান খোদা তাআলা পরকালেও দিয়ে থাকেন। এমনিতে খোদা তাআলা তো কথাও বলেন যে তোমরা তুচ্ছ নেক কর্ম বা পুণ্য কর্ম করলেও তার প্রতিদান পাবে, কিন্তু এই এই পুণ্য এমন যে সানন্দে যদি খোদার সন্তুষ্টির খাতিরে এটি করা হয় তাহলে খোদার সন্তুষ্টির কারণ হয়ে থাকে এটি। আর ইমান এতে উন্নত হয়, ইমানে ক্ষেত্রে ইমান দৃঢ় হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতিথেয়তার প্রেরণায় তিনি করতেন, এটি তো জানা কথা। কিন্তু এর আরেকটি উদ্দেশ্য ছিল, যদি কোনো কাফের বা অন্য কোনো ধর্মের অনুসারী মেহমান হিসেবে আসে, তারা তার উন্নত আখলাক এবং আতিথেয়তা দেখে সে ভাবতে বাধ্য হয় যে যে শিক্ষার ইনি ধারক এবং বাহক, যে শিক্ষার ইনি প্রসার করছেন, সেই শিক্ষার প্রভাবেই এত উন্নত আখলাক প্রদর্শিত হচ্ছে। আর এভাবে মেহমান খোদাতালার ধর্মের প্রতি মেহমানের দৃষ্টি আকর্ষিত হয় বা হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নওয়াজি করতেন এই জন্যই যে মানুষের যেন খোদার ধর্মের প্রতি দৃষ্টি আকর্ষিত হয়। আর একই সাথে দুনিয়ার পাশাপাশি তার আতিথেয়তা শুধু বাহ্যিক খাবার পর্যন্তই সীমিত ছিল না, যার ফলে মেহমানের শুধু বাহ্যিক ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা করতেন এমন নয়, বরং আধ্যাত্মিক খোরাকেও তিনি ব্যবস্থা করতেন, যেন তার পারলৌকিক জীবনও যেন সুন্দর এবং সুনিশ্চিত হয়। তিনি নিজ মান্যকারীদেরও একই শিক্ষায় দিয়েছেন যে তোমাদের প্রতিটি কর্মের পিছনে খোদার সন্তুষ্টি থাকা চাই। এক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি যে কাফের ছিল, অবিশ্বাসী ছিল, ইসলামে বিশ্বাস করত না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিথি হয়, আতিথ্য গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ছাগলের দুধ আনতে বলেন, যা সে এক ছাগলের দুধ সে পান করে। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এমনকি ষাটটি ছাগলের দুধ সে এক নাগারে পান করে। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম আদর্শ কেসে দেখে যে কোন উচ্চ বাচ্য না করে, খোটা না দিয়ে, কোন তির্যক ইশারা না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তি ভাবে যে আমি যতটা পান করতে চেয়েছি বা পরীক্ষা করছিল সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী তার জন্য দুধের ব্যবস্থা করেন। এটি দেখে পরবর্তী সকালে সে ইসলাম গ্রহণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিনও তার জন্য ছাগলের দুধের ব্যবস্থা করেন। এক ছাগলের দুধ সে পান করে, দ্বিতীয় ছাগলের দুধ আনতে বলা হয়েছে, সে তা শেষ করতে পারেনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মোমেন এক অন্তর পুরে খাবার খায় আর কাফের সাত অন্তর ভরে, খাবারের সাত অন্তর ভরে। ইসলাম গ্রহণের পূর্বে রাসূল আসলাম তাকে কিছুই বলেননি, ইসলাম কবুল করার পর গ্রহণের পর তাকে কথা বলেননি যে নির্দেশ হল ক্ষুধা রেখে খাও, বরং মেহমান হওয়ার যতটা সম্পর্ক আছে মেহমান হিসাবে তার গত রাতের অভিজ্ঞতা থেকে তার জন্য আজও পুরো খাবারের তিনি ব্যবস্থা করেন এবং তার সামনে রাখা হয় খাবার, কিন্তু সেই নবাগত নিজেই খেতে অস্বীকার করে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মোমেন এক অন্তরে পান করে আর কাফের সাত অন্তর ভরে। তার ইসলাম গ্রহণের পর তার যে কি মর্যাদা কি, তার স্ট্যাটাস কি, তাও স্পষ্ট করেন যে মানব জীবনের উদ্দেশ্য শুধু খাদ্য এবং পানীয়ই নয়, বরং মানব জীবনের পরম উদ্দেশ্য হল খোদার সন্তুষ্টি অর্জন। ইথিওপিয়ার মুহাজিররা যখন ফিরে আসে ইথিওপিয়া থেকে, তাদের সাথে নাজ্জাশির প্রেরিত এক প্রতিনিধি দলও ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের মেহমান নেওয়াজি বা আতিথেয়তার দায়িত্ব নেন। সাহাবারা জিজ্ঞেস বলেন যে হে আল্লাহ রাসূল, আমরা যেখানে সেবার জন্য প্রস্তুত, আপনি কেন কষ্টে ফেলবেন নিজেকে? তখন আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর উত্তর দিয়েছেন, কি আকর্ষণীয় উত্তর দিয়েছেন, যা শুধু আতিথেয়তার উন্নত নীতি বা মানেই নয়, বরং এর মাধ্যমে তার নির্যাতিত সাহাবীদের সম্মানও প্রতিষ্ঠিত হয়, আর আল্লাহর নির্দেশ যে অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহী করতে তারও এটি একটি অতি মহান দৃষ্টান্ত আর কৃতজ্ঞতার অসাধারণ একটি দৃষ্টান্ত এটি। তিনি বলেন যে এরা আমাদের সাহাবীদের সম্মানিত করেছে, তাই তাদের আতিথেয়তা এবং সেবা আমি নিজ হাতে করতে চাই, যেন তাদের এহসান বা এহসানের কিছুটা হলেও প্রতিদান দেয়া যায়। ইথিওপিয়ান কাফেলা বাসীরা প্রতিনিধি দল তার এই আতিথেয়তা দেখে হয়তো আশ্চর্য হয়েছে যে ইনি কেমন বাদশাহ যিনি নিজ হাতে সাধারণ মানুষের আতিথ্য বা আতিথেয়তা করছেন, আর এই আতিথেয়তা করে মানবীয় সম্মানের, মানব সম্মানের বা মানবীয় সম্মানের অদ্ভুত এক মান প্রতিষ্ঠা করেছেন, যা ইতিপূর্বে যাওয়া যাত শ্রুত তা ইতিপূর্বে কেউ শোনেনি। এরপর এক ইহুদি রাতে উদরাম বা পেটের কোন কষ্টের কারণে বিছানা নষ্ট করে সকালের লজ্জার কারণে কেউ আসার আগেই চলে যায়, রাসূল করিম সাল্লাম এটি দেখে সাহায্যের জন্য কাউকে ডাকেন না, স্বয়ং বিছানা ধোয়া আরম্ভ করেন। কিন্তু সেই ব্যক্তি রাস্তায় গিয়ে তার মনে পড়ে যে কিছু ফেলে এসেছে, সে যখন ফিরে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিছানা বিধৌত করতে দেখে সে লজ্জিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুসলিম এক খ্রিস্টানের ঘটনা বর্ণনা করেছেন, একই ঘটনা বা অন্য এক ঘটনা মুসলিম ইসলাম লিখেছেন। হযরত মুসলিম ইসলাম এই ঘটনা বর্ণনা করার পর লেখেন যে তার এই রাসূলের এই আদর্শকে দেখে সে ইসলাম গ্রহণ করে। আত্মত্যাগের অসাধারণ এটি, আত্মত্যাগের এটি পরাকাষ্ঠা। বুখারীর একটি রওয়ায়েত আছে যে তা থেকে বোঝা যায় তার সাহাবাদের ভিতর তার পবিত্র আধ্যাত্মিক প্রভাবের কারণে যে বিপ্লব এসেছে সেটিও তার উন্নত নৈতিক আদর্শ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে এক মুসাফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, তিনি সংবাদ পাঠান যে মেহমানদের ঘরে খবর পাঠান যে মেহমানদের জন্য খাবার পাঠাও, উত্তর আসে যে ঘরে পানি ছাড়া আর কিছু নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন যে এই মেহমানের খাবারের ব্যবস্থা কে করবে? এই আনসারী উত্তরে বলেন যে হে আল্লাহ রসুল, আমি ব্যবস্থা করছি। তিনি ঘরে যান আনসারী এবং স্ত্রীকে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানের সেবা যত্নের ব্যবস্থা করো। স্ত্রী উত্তর দেন যে বাচ্চাদের খাবার ছাড়া ঘরে কিছু নেই। আনসারী বলেন যে খাবার রাখো, প্রস্তুত করো, এরপর প্রদীপ বাচ্চা রাখ জ্বালাও, বাচ্চাদের খাবারের সময়ে তাদেরকে বুঝিয়ে শুনে কোনোভাবে ঘুম পাড়িয়ে দাও। সেই ভদ্র মহিলা খাবার রেডি করেন এবং চেরাক বা প্রদীপ জ্বালান, বাচ্চাদের ক্ষুধার্ত ঘুম পাড়িয়ে দেন। এরপর প্রদীপ ঠিক করার বাহানায় মেহমান যখন আসে প্রদীপ নিভিয়ে দেয়। এরপর উভয় মেহমানের সাথে বসে বাজ্যত এমন ভাবে মুখ নাড়া যেন খাবার খাচ্ছেন না। অতিথিও তাই ভাবেন যে তারা খাবার খাচ্ছেন, কিন্তু অতিথি পেট ভরে খাবার খান আর তারা ক্ষুধার্ত ঘুমিয়ে পড়েন। এরপর প্রভাতে আনসারী যখন রসুল্লার কাছে আসেন, তিনি মুচকি হেসে বলেন যে তোমার রাতের কাজে আল্লাহ তাআলাও হাসেন, আল্লাহ মুচকি হাসেন যে ইউ ফেরুন আলা আনফোসে ওলাও কানা বেহিম খাসাসা মা ইউ কাশোহা নফসিহি পাউলাই কাহুমুল মুফলিহুন। এই পবিত্র চেতা এবং আত্মত্যাগী মুখলেস মুসলমানরা নিজেদের উপর অন্যদের প্রাধান্য দেন, অথচ তারা নিজেরা ক্ষুধার্ত। আর যাদেরকে নফসের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই সফল কাম হবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি শ্রেণীও মেহমানদের এমন একটি শ্রেণী থাকত যারা কখনো তার গৃহদোর পরিত্যাগ করতেন না। আর একমাত্র উদ্দেশ্য তাদের এটি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা যেন আমরা মিস না করি। আর এই শ্রেণীর উম্মতের উপর অনেক বড় অনুগ্রহ, আমাদের উপরে অনুগ্রহ যে এমন অবস্থায় থেকে তারা আমাদের কাছে রসূলুল্লাহর উক্তি পৌঁছিয়েছেন, রওয়ায়েত পৌঁছিয়েছেন। মালিক বিন আবি আমের একটা দীর্ঘ রওয়ায়েতে বলেন যে তালহা বিন ওবায়দুল্লাহর কাছে এক ব্যক্তি যান এবং বলেন যে হে আবু মুহাম্মদ, তুমি কি সেই ইয়ামানি ব্যক্তি হযরত আবু হুরায়রাকে দেখো না? ইনি সবচেয়ে বেশি রসূলুল্লাহর হাদিস জানেন, তার কাছে এমন এমন হাদিস শোনা যায় যা তুমি শোনাতে পারো না। তিনি উত্তরে বললেন যে কোনো সন্দেহ নেই, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সমস্ত কথা শুনেছেন যা আমরা শুনিনি। আর এর কারণ হলো তিনি নিঃস্ব ছিলেন, দীনহীন ছিলেন, তার কাছে কিছুই ছিল না। তিনি রাসূলুল্লাহর অতিথি হিসাবে তার দ্বারে পড়ে থাকতেন, তার হাত রাসূলুল্লাহর হাতের সাথে হতো। আমরা বেশ কয়েকটি ঘর মালিক ধনবান, আর আমরা রাসূলুল্লাহর কাছে দিনে কখনো সকালে কখনো সন্ধ্যায় আসতাম। তো এই ছিল সেই সমস্ত লোকদের রীতি, সাহাবীদের রীতি যারা আমাদের কাছে রওয়ায়েত পৌঁছিয়েছেন। কেউ যেন এই কথা না ভাবে যে তার কথা শোনার জন্য তারা সেখানে তার দ্বারে পড়ে থাকতেন, এমনিতে তারাও কর্মণ্য ছিলেন, ফারিক ছিলেন, বেকার ছিলেন, না না এমন নয়। বরং তাদের জীবনে এমন সময় আসে যখন তাদেরকে অনাহার যাপন করতে হয়েছে, ক্ষুধার্ত থাকতে হয়েছে। আর ক্ষুধা এই কারণে ছিল না যে রাসূলুল্লাহ তাদের খবরাখবর নিতেন না বা জিজ্ঞেস করতেন না। আপনারা এখনই শুনেছেন যে রাসূলুল্লাহ ঘরে খাবারের জন্য সংবাদ পাঠান, উত্তর আসে যে ঘরে পানি ছাড়া কিছু নেই। এই ছিল রাসূলুল্লাহর ঘরের অবস্থা। তার ঘরে এক নাগারে বেশ কয়েকদিন চুলা জ্বলত না, কোন খাবার পাকত না। হযরত আবু হুরায়রা একটি এ সম্পর্কে মজার রওয়ায়েত আছে। একবার এমন সময় আসে, তিনি বলেন সেই সত্তার কসম যিনি ব্যতীত অন্য কোন মাবুদ বা উপাস্য নেই, অর্থাৎ আল্লাহ তাআলার কসম, প্রারম্ভিক যুগে ক্ষুধার কারণে আমি আবার পেটে পাথর বেঁধে রাখতাম, তা মাটির সাথে স্পর্শ করতাম যেন কিছুটা ক্ষুধা লাঘব হয়। একদিন এমন এক স্থানে আমি বসি যে পথে মানুষের আনাগোনা হতো, আবু বকর গেলেন সেই পথে। আমি তাকে একটি আয়াতের উদ্দেশ্য জিজ্ঞেস করলাম, আর আমার উদ্দেশ্য ছিল খাবার, কিন্তু তিনি আয়াতের অর্থ বর্ণনা করে চলে যান। এরপর হয়তো ওমর সে পথে যান, আমি তাকে ওই কি আয়াতের অর্থ জিজ্ঞেস করলাম, আর তখন উদ্দেশ্য ছিল খাওয়া, তিনিও আয়াতের অর্থ বলে দিয়ে চলে যান। এরপর আমার পাশ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, আমার অবস্থা দেখে, তিনি আমার হৃদয়ের অবস্থা দেখে অত্যন্ত স্নেহের সাথে বলেন যে আবু হুরায়রা, আমি বললাম হে আল্লাহ রসুল, আমি আমি উপস্থিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাথে আসো, আমি তার পিছনে যাই। তিনি যখন ঘরের ঘরের কাছে পৌঁছান, ভিতরে যাচ্ছিলেন, আমি ভিতরে আসার অনুমতি চাই, তিনি তার অনুমতির সাপেক্ষে ভিতরে প্রবেশ করি। তিনি দুধের একটি পেয়ালা পান, ঘরে জিজ্ঞেস করেন যে পেয়ালা কোথেকে এসেছে। ঘরের মানুষ বলেন যে অমুক ব্যক্তি বা অমুক মহিলা এই দুধ ভর্তি পেয়ালা দিয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন যে আবু হুরায়রা, আমি বললাম হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তিনি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন যে সমস্ত সুফাবাসীদের ডাকো, তারা ইসলামের মেহমান, তাদের কোন গৃহ ছিল না, তাদের প্রয়োজন ছিল না, কোন ব্যবসা বাণিজ্য ছিল না। রসুলের কাছে যখন সৎকার কোন মালমত্তা আসত, তিনি নিজে খেতেন না, তাদের কাছে পাঠিয়ে দিতেন। কোন তোফা আসলে, উপঢকন আসলে প্রথমে সুফাবাসীদের পাঠাতেন, এরপর নিজেও খেতেন। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হল মানুষকে ডাকা, এটা কিন্তু এই কথা আমার পছন্দ হয়নি। এই কারণে যে দুধ শুধু এক পেয়ালা, সুফার কে কি খাবে, আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পান করে শক্তির অর্জনের। এরপর সুফাবাসীরা যদি আসে আর হুজুর রাসূলুল্লাহ যদি আমাকে বলেন সবাইকে পান করাও, তাহলে অবস্থা আরো খারাপ হবে, দুধ তো থাকবে না আর কিছুই বাকি থাকবে না আমার জন্য। যাই হোক, রসুল আল্লাহ রসুলের নির্দেশ ছিল, তাই তিনি যান, তাদেরকে ডেকে আনেন। সবাই যখন আসলেন এবং জায়গা দখল করলেন, আবু হুরায়রা বলেন যে রসুল আমাকে নির্দেশ দিয়েছেন যে তাদের পালাক্রমে পেয়ালা দাও, পেয়ালা ধরাও। আমি ভাবছিলাম যে এখন তো আর আমি কিছু পাচ্ছি না। যাই হোক, পেয়ালা নিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে যাই, তারা একে একে পান করতে থাকেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তির কাছে যাই, এবং শেষ শেষ প্রান্তে যখন পৌঁছে পেয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, যখন সবাই পরিতৃপ্ত হয়েছে পান করে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকান এবং মুচকি হাসেন এবং বলেন আবু হুরায়রা, আমি বললাম হে আল্লাহ রসুল, বলুন আমি উপস্থিত। তিনি ইসলাম বলেন যে আমরা দুজনে বাকি। আমি বললাম হুজুর ঠিক আছে। এরপর রসুল ইসলাম বলেন যে তুমি বসো, পেট ভরে পান করো। আমি যখন আমার পেট ভরে গেল, তিনি বললেন আবু হুরায়রা আরো পান করো। তিনি বললেন যে আমি যখনই পেয়ালা থেকে মুখ সরাতাম, রসুল্লাহ বলতেন যে আরো পান করো। আমি যখন আমার পেট যখন পুরোপুরি ভরে যায়, তখন আমি বললাম যে খোদা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছে, তার কসম এখন তো আমার পেটে আর কোনো জায়গা নেই। তারপর পেয়ালা তাকে দিলাম, তিনি খোদার প্রশংসা করে তিনি তা পান করেন। এই সমস্ত আসহাবে সুফাকে তিনি আল্লাহর অতিথি জ্ঞান করতেন, তাই তাদেরকে প্রথমে পান করিয়েছেন। তিনি স্বয়ং যদি প্রথমে পান করতেন, তাহলে বরকত তো থাকতই, কিন্তু আতিথেয়তার দাবি অনুসারে প্রথমে মেহমানদের পান করিয়েছেন, সেই দরিদ্র শ্রেণীকে পান করিয়েছেন। হুজুরের মজলিসে এইভাবে তাদের অপেক্ষা করতে থাকা রাসূলুল্লাহ ইসলাম পছন্দ করতেন। সে কারণে একবার মহানবী সাল্লাল্লাহু ইসলাম হযরত আবু হুরায়রার ভাইকে বলেন যে এরা এখানে ধর্ম শেখার জন্য আসে, তুমি তাদের ঘর এবং ব্যবসা বাণিজ্য দেখাশোনা করো। মক্কা বিজয়ের পর বাহের থেকে প্রতিনিধি দল আসা আরম্ভ হয়। তিনি সাল্লাল্লাহু ইসলাম তাদেরকে গভীর সম্মান করতেন। হযরত বেলাল, যিনি তার ব্যক্তিগত বিষয়াদি এবং খরচাদির হিসাব রাখতেন, তাকে তিনি বলতেন যে তাদের মেহমান নওয়াজি করো, তাদের জন্য উপহারের ব্যবস্থা করো, উপঢৌকনের ব্যবস্থা করো। আরেকটা প্রতিনিধি দল বাহরাইন থেকে আসে, রবিয়া গোত্রের সাথে তাদের সম্পর্ক, রসুল করিম সাল্লামের পূর্বপুরুষ অর্থাৎ তার বড় দাদার ভাই, এরা অনেক পূর্বেই রসুল্লাহর অনেক পূর্বে হিজরত করে বাহরাইন চলে যায়, বাহরাইন হিজরত করে। তাদেরকে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হন, কেননা হারানো ভাইয়ের প্রজন্ম তখন মিলিত হচ্ছিল। তাদের উষ্ণ সম্বর্ধনা জানানো হয়, সম্বর্ধনা জানান, তাদের নেতাকে কাছে বসান অত্যন্ত ভালোবাসা সাথে, তার সাথে কথা বলেন এবং আনসারকে বলেন যে তাদের ভালোভাবে আতিথেয়তা করবে, তাদের সাথে তোমাদের এক সম্পর্ক আছে, তাহলে এরাও তোমাদের মতো স্বয়ং মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিজেরাই ইসলাম গ্রহণ করেছে। এই প্রতিনিধি দলের সদস্যরা যখন রাসূলুল্লাহর কাছে আসেন সকালে, তিনি জিজ্ঞেস করেন তোমাদের ভাইয়েরা কি তোমাদের ভালোভাবে আতিথেয়তা করেছে। তারা বললেন যে এরা তো আমাদের সর্বোত্তম ভাই, প্রমাণিত হয়েছেন, আমাদের জন্য সর্বোত্তম খাবারের, সর্বোত্তম বিছানার ব্যবস্থা করেছেন, আর প্রভাতেই আমাদের সকালে আমাদের কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা জানান। তো এই ছিল সাহাবাদের উত্তম আদর্শ। আনসার হিজরতের সময় মুহাজিরদের সাথে ভ্রাতৃত্বের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক প্রভাব তাদের এই বৈশিষ্ট্যে আরো উজ্জ্বল সৃষ্টি করেছে। আরেকটি রওয়ায়েত আছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতির নেতা বা সম্মানিত ব্যক্তি যখন তোমাদের কাছে আসে, তার মর্যাদা পদমর্যাদা অনুসারে তাকে সম্মান করার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই যে তিনি সম্মানিত লোকদের শ্রদ্ধা এবং সম্মানের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি পূর্বেই বলেছি যে প্রতিটি মেহমান মুসলিম হোক বা অমুসলিম, তিনি তার সম্মান করতেন, তাকে সম্মান দিতেন এবং মুসলমানদেরকে তিনি নির্দেশই দিয়েছেন। বরং একবার মজুর গোত্রের সদস্যরা শোচনীয় অবস্থায় কোন পোশাক ছাড়াই উলঙ্গ অবস্থায় ঝুলন্ত তরবারি নিয়ে তার কাছে তার সামনে আসে, তিনি তাদের অবস্থা দেখে বেকুল হয়ে যান। তাৎক্ষণিকভাবে মদিনার মানুষকে সমবেত করেন এবং তাদের জন্য খাবার এবং পোশাকের ব্যবস্থা করার নির্দেশ দেন। যতক্ষণ তিনি পুরো ব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চিত হননি, তিনি স্বস্তি পাননি। এরপর বলা হয়েছে তার চেহারা এরপর সেভাবে উজ্জ্বল হয়ে যায় যেভাবে স্বর্ণ উজ্জ্বল হয়ে থাকে। এই অবস্থায় একই অবস্থায় যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান দাসের বদর পত্রিকার 24 জুলাই 1904 এক প্রতিবেদনে লেখা হয়েছে যে হযরত মাসিম আসলাম গুরুদাস পড়েছিলেন, সেখানে যারা দেখা করার জন্য আসতেন তিনি তাদের চাহিদা প্রয়োজনের ব্যাপারে সজাগ ছিলেন। লেখা আছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মেহমান নওয়াজি বা আতিথেয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জীবন্ত আদর্শ ছিলেন। যারা তার সাহচর্যে থাকার সুযোগ পেতেন তারা খুব ভালোভাবে জানতেন যে কোন মেহমান আহমদি হোক বা আহমদি, মেহমানের সামান্য কষ্ট হলেই তিনি বেকুল হয়ে যেতেন। তার নিষ্ঠাবান সাথীদের জন্য তো তার হৃদয়ে স্নেহের প্রবল স্নেহ বিরাজ করত। এর প্রমাণস্বরূপ নিম্নলিখিত ঘটনা শুনুন। মিয়াদাতুল্লাহ সাহেব পাঞ্জাব লাহোরের আহমদি কবি, মসীম আসলামের নিষ্ঠাবান প্রেমিক, বৃদ্ধ বয়সে কয়েকদিনের জন্য গুরুদাসপুর আসেন। তিনি যখন বিদায় নিতে গেলেন মসীম আসলাম বললেন যে আপনি গিয়ে কি করবেন, এখানেই অবস্থান করুন, একাত্রেই যাব, আপনার এখানে অবস্থান করা বরকতের কারণ, যদি কোনো কষ্ট থাকে অসুবিধা থাকে বলুন, তার সমাধানের ব্যবস্থা করা হবে। এরপর তিনি জামাতকে সম্বোধন করে নসিহত করেন যে অনেক মানুষ এসে থাকে, অনেক সময় কার কি প্রয়োজন তা কর্মীদের জন্য সবসময় জানা সম্ভব নয়, তাই প্রত্যেক ব্যক্তির উচিত যে জিনিসের প্রয়োজন অকৃত্রিম ভাবে তার জানানো উচিত। কেউ যদি জেনে শুনে গোপন করে কোনো কথা, সে গুণাগার, নিজেই গুণাগার হবে। আমাদের জামাতের নীতি হল অকৃত্রিমতা। মিয়াহেদায়েতুল্লাহ সাহেব হজরত মাসিম আসলাম সৈয়দ সরোয়ার শাহ সাহেবের হাতে তুলে দেন দেখাশোনা করার জন্য। এরপর মেহমানদের ব্যাপারে তিনি কত সজাগ এবং সাবধান থাকতেন তার ধারণা তার এই বাক্যগুলো থেকেই করা যায়। তিনি নিজের কষ্টের প্রতি ভ্রুক্ষেপ করতেন না, অতিথির আবেগ অনুভূতির প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের সাথে সাক্ষাতের জন্য তিনি বেরিয়ে আসতেন। সৈয়দ হাবিবুল্লাহ শাহ সাহেবকে সম্বোধন করে একবার বলেন যে আজকে আমি অসুস্থ ছিলাম, বাইরে আসার শক্তি ছিল না, কিন্তু আপনার আসার সংবাদ শুনে ভাবলাম যে মেহমানদের এটি অধিকার, যারা এত কষ্ট করে এখানে এসেছেন তাই এই অধিকার দেওয়ার জন্য আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। হযরত আকদাস মুন্সি আব্দুল হক সাহেবকে সম্বোধন করে বলেন যে আপনি আমাদের মেহমান, মেহমান সেই মেহমানই আরাম পেতে পারে যার ভিতর কৃত্রিমতা নেই, তাই আপনার যা কিছুর প্রয়োজন আপনি অকৃত্রিম ভাবে বলুন। এরপর জামাতকে সম্বোধন করে বলেন যে ইনি আমাদের অতিথি মেহমান, তোমাদের প্রত্যেকের উচিত তার সাথে উত্তম ব্যবহার করা এবং চেষ্টা করতে হবে ওনার যেন কোনো প্রকারের কষ্ট না হয়, এই কথা বলে ঘরে চলে যান তিনি। একবার তিনি বলেন যে মেহমান বা অতিথিদের হৃদয় কাজ সদৃশ হয়ে থাকে, একটু টোকা লাগলেই ভেঙে যায়। একবার তিনি বলেন যে যদি কোনো মেহমান আসে আর মেহমান যদি গালিও দেয় তোমাদের উচিত নীরব থাকা, নীরবতা পালন করা বা কোনো প্রত্যুত্তরে কিছু না বলা, গালির উত্তরে কিছু না বলা। একবার লঙ্গরখানার ব্যবস্থাপককে তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং বলেন লঙ্গরখানার ব্যবস্থাপককে যেন তাকে নির্দেশ দেওয়া হয় যেন সবার চাহিদার প্রতি দৃষ্টি রাখেন। আর কিন্তু তিনি যেহেতু একার কাজ অনেক, তাই হয়তো অনেক সময় মনোযোগ থাকবে না, তাই অন্য কোনো ব্যক্তির তাকে স্মরণ করানো উচিত। কারো ময়লা কাপড় চোপড় ময়লা পোশাক দেখে তার দেখাশোনা তো শিথিল হওয়া উচিত না, কারণ অতিথি সবই সমান, যারা অপরিচিত যারা নতুন আমাদের দায়িত্ব তাদের সমস্ত অভাব দূর করা, চাহিদা পূরণ করা। অনেক সময় অনেকেই বাইতুল খালা বা পায়খানার কোথায় তা জানে না, তাদের অনেক কষ্ট হয়, তাই মেহমানের চাহিদার ব্যাপারে সজাগ থাকা আবশ্যক। তিনি বলেন আমি প্রায় অসুস্থ থাকি, তাই এটি আমার সীমাবদ্ধতা, কিন্তু মানুষকে এমন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাই তাদের নিশ্চিত করতে হবে যে কোনো প্রকারের অভিযোগ যেন না আসে। এই যে ছোট ছোট প্রয়োজন তার ব্যাপারেও তিনি সচেতন ছিলেন। হযরত মিয়া বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু সিরাতুল মাহদিতে একটি রওয়ায়েত আব্দুল্লাহ সানওয়ারি সাহেবের বরাতে লিখেছেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বাইতুল ফিকর মসজিদ মুবারকের সন্নিবেশিত কক্ষ যা হযরত মসীহ আসসালামের ঘরের অংশ সেখানে শায়িত ছিলেন, আমি তার পা দাবা ছিলাম। জানালাতে ঘরের জানালায় লালাস মালাওমাল টোকা দেন, আমি যাচ্ছিলাম। আমার যাওয়ার পূর্বেই মসীহ আসসালাম ছুটে গিয়ে জানালা খোলেন এবং এই জায়গায় বসেন। এরপর আমাকে বলেন যে আপনি আমাদের অতিথি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অতিথির সম্মান করা আবশ্যক। হযরত মাওলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে চার বছর পূর্বে তার ঘরের সদস্যরা লুধিয়ানা যায়, জুন মাস ছিল, ঘর নতুন নির্মিত হয়। আমি দুপুরে সেখানে চৌকি ছিল তাতে শুয়ে পড়ি, হুজুর পায়চারি করছিলেন। একবার চোখ খুললে আমি দেখি যে তিনি মেঝেতে আমার চোখের পাশে শায়িত আছেন, মেঝেতে শায়িত ছিলেন। আমি উঠে গেলাম, তিনি আমাকে জিজ্ঞাসা আপনি কেন উঠলেন, আমি জিজ্ঞেস বললাম যে হুজুর আপনি মেঝেতে আর আমি কিভাবে উপরে শুতে পারি। তিনি মুসকে এসে বলেন যে আমি তো পাড়া দিচ্ছিলাম, বাচ্চারা হইচই করছে, তাদেরকে বাধা দিচ্ছিলাম যে কোথায় আপনার ঘুম না নষ্ট হয়ে যায়। মৌলভী হাসান আলী মরহুম এই ঘটনা নিজেই বর্ণনা করেন। তার বই তাইবে হাকে ছাপা হয়েছে। তিনি বলেছেন, মির্জা সাহেবের আতিথেয়তা দেখে, মেহমান নামাজে দেখে আমি হতভম্ব হয়ে আশ্চর্য হই, বিস্মিত হয়ে একটা ছোট কথা লিখব, যার আলোকে শ্রোতারা তার মেহমান নামাজের কিছু ধারণা করতে পারবো না। আমার পান খাওয়ার বদভ্যাস ছিল, অমৃতসরে আমি পান পেয়েছি কিন্তু বাটালায় কোথাও পান পাইনি, এলাচি ইত্যাদি খেয়ে ধৈর্য ধরতে হয়েছে। আমরা অমৃতসরের বন্ধু, আশ্চর্যজনক কাজ করেন, মির্জা সাহেবকে কোন সময় আমার এই বদভ্যাসের কথা বলে বসেন। জনাব মির্জা সাহেব গুরুদাসপুরে এক ব্যক্তিকে পাঠান, দ্বিতীয় দিনের 11টার সময় খাবার খাওয়ার পর পান পেলাম, 32 মাইল দূর থেকে আমার জন্য পান আনা হয়েছে। দেখুন কত ছোট ছোট কথার প্রতি তিনি কথায় তিনি কথার ব্যাপার তিনি যত্নবান ছিলেন। আহমদেরও আশ্চর্য হয় যে এত ব্যস্ততা সত্ত্বেও এই সমস্ত বিষয়ে প্রতি দৃষ্টি রাখতেন। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশ কয়েকবার এলহামে জানিয়েছেন যে ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আমীক, এত ব্যাপক হারে মানুষ তোমার কাছে আসবে যে পথে তারা আসবে পথে গর্ত হয়ে যাবে। আবার বলা হয়েছে আল্লাহ তাসাম মিনান নাস, মানুষের সংখ্যাধিক দেখে তুমি ক্লান্ত হয়েও না, সাক্ষাতে ক্লান্তি প্রকাশ করো না। হযরত মুসলিম ইসলামের জীবনের অনেক ঘটনা আছে, মানুষ অজস্র ধারায় যখন মানুষ আসত তিনি আতিথেয়তাও করতেন, মেহমান নেওয়াজির যে দায়িত্ব তাও পালন করতেন, তাদের সাক্ষাৎ করতেন হাস্যোৎফুল্ল ভাবে। এটি এমনই হওয়ার ছিল, কেননা তার প্রভু এবং নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তার প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটি। আর আল্লাহ তাআলাই এই কথার সত্যায়ন করেছেন। আজকে এটি আমাদের দায়িত্ব, এই মহান গুণ যেন আমাদের জীবনের অংশ হয়। অনেকে ব্যক্তিগত মেহমান আসে, রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন আসে, নিকট আত্মীয় আসে, বন্ধু বান্ধব এসে থাকে, যে কারণে আতিথেয়তা করা হয়, মেহমান নওয়াজি করা হয়। কিন্তু আজকাল আমাদের এখানে সেই সমস্ত মেহমানরা আসছেন যারা আগামী জুমায় যে জলসা আরম্ভ হচ্ছে সেই তাতে অংশগ্রহণের জন্য আসছেন। আর এই জলসা আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে মুসলিম ইসলাম এর সূচনা করেন, আরম্ভ করেন। আর এই জলসায় অংশগ্রহণকারীদের তিনি বিশেষ দোয়া দিয়েছেন, এই দৃষ্টিকোণ থেকে তারা মুসলিম ইসলামের বিশেষ অতিথি যারা শুধু ধর্মীয় উদ্দেশ্যে আসছেন। আর আমরা আশা করব এই উদ্দেশ্যেই তারা এসে থাকবেন বা আসছেন, তাদের আতিথেয়তা আমাদের তাদের মেহমান নেওয়াজি করা উচিত আমাদেরকে, আর শুধু খোদার খাতিরে এই আতিথেয়তা করতে হবে। আর ধর্মীয় ভাইদের সাথে যে ধর্মীয় সম্পর্ক সেই সুবাদে সেই আবেগ নিয়ে করতে হবে। তো যারা ডিউটি দিচ্ছেন আশা করব তারা পুরো আন্তরিকতার সাথে ধৈর্য সৎসাহস এবং দোয়ার মাধ্যমে তাদের উপর যে কাজ দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালন করবেন। প্রতিটি মেহমানের তুচ্ছাতিতুচ্ছ প্রয়োজনের পূরণের দিকে দৃষ্টি দেন, তাদের সকল কষ্ট দূর করার চেষ্টা করুন। জলসার যে নিজাম বা ব্যবস্থাপনা, প্রত্যেক আগত ব্যক্তির সাথে যেন এমনভাবে ব্যবহার করে যেন তার বিশেষ অতিথি বা মেহমান তিনি, আল্লাহ তাআলা প্রতিটি দায়িত্ব পালনকারী সদস্যকে তার দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। এখন জুমার পর দুটো জানাজা গায়েব, নামাজের জানাজা গায়েব পড়াবো দু ব্যক্তির। একটি দুঃখজনক সংবাদ এসেছে, চৌধুরী মাহমুদ আহমদ সাহেব চিমা, যিনি আমাদের পুরনো মুরব্বী মিশনারি বা মোবাল্লেখ, পুরনো অনেক পুরনো এক মোবাল্লেখ, 14 জুলাই 81 বছর বয়সে হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি 1939 সনে কাদিয়ারের মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হন 1949 সনে আহমদনগরের জামিয়া আহমদিয়া থেকে মৌলভী ফাজল করেন। এরপর জামিয়া দারুলবাশেরিনে শাহেদ পাশ করেন। তার প্রথম পোস্টিং হয় সেরালিওনে, পশ্চিম আফ্রিকার সেরালিওনে। সেখান থেকে ফিরে এসে কেন্দ্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এরপর জার্মানি এবং ইন্দোনেশিয়ায় মুরব্বী হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পান। ইন্দোনেশিয়াতে দীর্ঘকাল অর্থাৎ 33 বছর তিনি সেখানে খেদমত করেন, কাজ করেন, মিশনারি ইনচার্জ হিসাবেও কাজ করার সুযোগ পেয়েছেন। 1996 রীতিমতো অবসর নেওয়ার পর ইন্দোনেশিয়াতে জামাতের কাজ করেন। কিছুদিন ইন্দোনেশিয়ার জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল ছিলেন। 2002 সনে স্থায়ীভাবে রাবুয়া ফিরে আসেন আর মৃত্যু পর্যন্ত রাবুয়াতেই ছিলেন। 1966 সনে হাজ করারও তিনি সৌভাগ্য লাভ করেন। অত্যন্ত নেক, মুখলেস, বিশ্বস্ত এবং ধর্মের খেদমতের গভীর প্রেরণা রাখতেন। অত্যন্ত সরল প্রকৃতির মানুষ, খেলাফতের সাথে গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আলাদা তার এই নেকি তার ভবিষ্যৎ প্রজন্মে ও জারি রাখুন। তার শোক সন্তপ্ত পরিবারে মেয়েরা রয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য দিন এবং তার আদর্শ অনুসারে জীবন যাপনের তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা সাহাবজাদী আব্দুল মোমেন সাহেবার, যিনি সাহেবজাদা মির্জা নাঈম আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। 14 জুলাই 68 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেবের পৌত্রী এবং সাহেবজাদা মির্জা আজিজ আহমদ সাহেবের দৌহিত্রী ছিলেন। সাহেবজাদা মির্জা জাফর আহমদ সাহেব এবং আসিরা বেগম সাহেবের মেয়ে। ১৯৩৯ সনে জন্ম হয় তার। মির্জা নাঈম আহমদ সাহেবের সাথে তার বিয়ে হয়। এভাবে হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ অত্যন্ত ধৈর্যশীলা, সৎ সাহসের অধিকারিণী, অত্যন্ত কোমল প্রকৃতির মুখলেস এক নারী ছিলেন তিনি। তার পিতামাতা ইন্তেকাল করেছেন, স্বামী ইন্তেকাল করেছেন। অত্যন্ত ধৈর্যের সাথে সকল দুঃখ সহ্য করেছেন, কখনো অভিযোগ ছিল না। অত্যন্ত হাসি খুশি কথাবার্তা বলছেন। দীর্ঘ এবং কষ্টদায়ক রোগে ভুগেছেন, সবসময় ধৈর্যের সাথে বলতেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। অথচ ডাক্তারদের মতে খুব কষ্টদায়ক রোগ, কষ্টদায়ক রোগ ছিল তার। আল্লাহ তাআলা তার সাথে মাগফিরাতের মাগফিরাত করুন, তার বাচ্চাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন। তার 3 ছেলে তিনি রেখে গেছেন। জুমার পর ইনশাল্লাহ তাদের উভয়ের নামাজে জানাজা গায়েব হবে ইনশাল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.